ক্লাস 9-কে পড়াচ্ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার প্রতি। গতদিন আমরা মাত্র 3টে লাইন পড়েছি, আজ তারপর থেকে পড়ব। সভ্যতাকে বলছেন কবি নিজেই আধুনিক সভ্যতা, নব সভ্যতা। নব মানে নতুন, নতুন সভ্যতাকে বলছেন, যান্ত্রিক সভ্যতা। যে যন্ত্রযুগের প্রভাবে আমরা বিভিন্ন কলকারখানার মধ্যে দিয়ে হাতের কাছে অনেক কিছু সুখ স্বাচ্ছন্দ্য পেয়েছি, চোখের সামনে দেখেছি অনেক লোভনীয় জিনিস, তার ফলে আমাদের মনের মধ্যে থেকে সেই মানবিকতা বোধ, মনুষ্যত্ব সেই আমাদের হৃদয়ের যে কোমল বৃত্তিগুলো, কোমল কাজগুলো, স্নেহ, দয়া, মায়া, ভালোবাসা, বন্ধুত্ব, সেইগুলো আস্তে আস্তে শেষ হয়ে গেল, মরে গেল। নব সভ্যতার যে আমাদের দিল তার জন্যেই, সেই নবসভ্যতা এসবের জন্যে অনেকখানি যে দায়ী, এ কথা আমি গতদিন আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে পড়াব। হে নিষ্ঠুর সর্বগ্রাসী, নিষ্ঠুর কথাটার মানে যার মধ্যে কোনো দয়া মায়া নেই, মায়া মমতা নেই। আমাদের মানুষের মন থেকে সেই নতুন সভ্যতা কোনো দয়া মায়া না রেখে আমাদের মন থেকে সেই কোমল বৃত্তিগুলো, কোমল কাজগুলো, স্নেহ, ভালোবাসা, বন্ধুত্ব, পর উপকার করবার মানসিকতা, অপরের দুঃখ দেখলে নিজেও দুঃখিত হয়ে পড়া, যতদূর সামর্থ্য নিজের যা সাধ্য থাকে তাই দিয়ে অন্যকে উপকার করা, এই যে ব্যাপারগুলো সেই নবসভ্যতা নিষ্ঠুরের মতো আমাদের মন থেকে কেড়ে নিয়েছে। সে সর্বগ্রাসী, সর্ব কিছুকে গ্রাস করেছে, যা কিছু জগতে ভালো ছিল সেই সব কিছুকে গ্রাস করেছে। সেই ভালোগুলো কোথায় ছিল? কবি দেখেছেন সেই ভালোগুলো ছিল সেই অরণ্য সভ্যতায়, নগর সভ্যতা বা নবসভ্যতা বা যান্ত্রিক সভ্যতা, আধুনিক বিজ্ঞানের প্রভাব সেই অরণ্য সভ্যতার উপর তখনও কোনো থাবা বসায়নি, তাকে খেয়ে ফেলবার জন্যে কখনো ছুটে যায়নি। সেই সময়কার কথা বলছে, যা কিছু মানুষের ভালো ছিল, সুখের ছিল, শান্তির ছিল, আনন্দময় ছিল, তা ছিল সেই অরণ্য সভ্যতাতেই। তাই এই লাইনে বললেন সেই নবসভ্যতাকে নিষ্ঠুর এবং সর্বগ্রাসী বিশেষিত করে বললেন যে দাও সেই তপবন পুণ্য ছায়ারাশি গ্লানিহীন দিনগুলি। তপবন কাকে বলে? তপস্যার জন্য গঠিত যে বন, অরণ্য তপস্যা মানে কি? সাধনা। আগেকার সাধু মুনি ঋষিরা তারা তপবন নির্মাণ করে ঈশ্বরের সাধনা করত। তপবন কোথায় নির্মিত করত, কোথায় নির্মাণ করত? বনের মধ্যেই, প্রকৃতির যে বন অরণ্য ছিল, বড় বড় গাছ গাছালি ইত্যাদি, এর ছায়াতেই তারা কুটির নির্মাণ করত। তবে সেই জায়গা ছিল এমন একটা জায়গা তারা বেছে নিত যে জায়গা অত্যন্ত মনোরম, কোনো নদী বা ঝর্ণার ধারে, দূরে পাহাড় পর্বত গাছ গাছালিতে ভরপুর, যেখানে নিরীহ প্রাণীরা বিচরণ করে বেড়ায়, ঘুরে বেড়ায়, চড়ে বেড়ায়, যেখানে কোনো ভয়ের সম্ভাবনা নেই, কোনো উৎপাত নেই, কোনো জ্বালাতন নেই, কোনো শব্দ নেই। যা শব্দ আছে সব প্রকৃতির শব্দ, পাখির ডাক বা নদীর কলকল ধ্বনি, ঝর্ণার ঝরঝর শব্দ, এইসবের মধ্যেই তারা এইরকম সুন্দর মনোরম পরিবেশে তারা কুটির নির্মাণ করত। খড়ের ছাউনি দিয়ে, পাতার ছাউনি দিয়ে ঘর নির্মাণ করে তারা সেখানে বাস করত, এবং ওই নিরবতার মধ্যে, ওই নির্জনতার মধ্যে তারা নিশ্চিন্তে ঈশ্বরের সাধনা করত। নিজেদের খাদ্যদ্রব্য তারা নিজেরাই জোগাড় করত, তার জন্যে চাষবাস ছিল, তার জন্যে ছাত্রদের শিক্ষা দেয়া ছিল, ছাত্ররাই সেই সাধকদের, সেই গুরুদের সেবা করত নানা দিক থেকে, এবং প্রকৃতির ওই মনোরম পরিবেশে গুরুমশাই তাদের সমস্ত রকম শিক্ষাদান করতেন, নিজেরা বাস করতেন, ছাত্রদের নিয়ে বাস করতেন। সেই সব গুরুকুলের কথা, সেই সব তপোবনের কথা আমাদের পৌরাণিক কাহিনীতে বহু আছে। তার যে বর্ণনা, মনোরম বর্ণনা সেসব কবিরা করে গেছেন, সেসব পড়লে আমাদের এই নগর সভ্যতার আনন্দ, এই নগর সভ্যতার আরাম আমাদের কাছে তুচ্ছ মনে হবে। আর সেই তপোবনে ঈশ্বর সাধনা করতেন বলেই সেই পুরো অঞ্চলটা, পুরো জায়গাটা ছিল পুণ্য, শুদ্ধতায় ভরা। তাই বলছি, পুণ্য ছায়া রাশি গ্লানিহীন দিনগুলি, প্রচুর বড় বড় গাছ যাদের বনস্পতি বলা যায়, তাদের ছায়ায় কুটির নির্মাণ, কি মনোরম সেই ছায়া। ঈশ্বরের সাধনায় পুরো অঞ্চলটা পবিত্র হয়ে থাকতো, শুদ্ধ হয়ে থাকতো। এই পুণ্য মানে পবিত্র। তাই বলছি, ঈশ্বর সাধনা হয়, ঈশ্বরের ধ্যান হয়, স্তব হয়, ঈশ্বরের ভজনা হয়, সেই জন্যে এই অঞ্চল পুণ্য ছায়ায় ভরা। রাশি মানে অনেক, এই গাছগাছালির ছায়াগুলো ছিল পুণ্যতা, পবিত্রতায়, শুদ্ধতায় ভরা। আর মানুষের দিনে দিনগুলো ছিল গ্লানিহীন। গ্লানি কথাটার মানে হচ্ছে অবসাদ, ক্লান্তি। মানুষ সকাল থেকে সন্ধে অবধি পরিশ্রম করত, কিন্তু সেই পরিশ্রমে কোনো ক্লান্তি ছিল না, কোনো গ্লানি ছিল না। কেন ছিল না? ছিল না এই জন্যে তাদের মনে ছিল অপূরন্ত আনন্দ, কারণ সকলের মধ্যে সেই সাধক পুরুষরা ছাড়াও আর যারা যারা সেই গ্রামে বাস করত, অন্যান্য গ্রামবাসীরা সেই অরণ্যে বাস করত, তারা প্রত্যেকে, আগেই বলেছি, যেন একটা পরিবারের মতো ছিল। একের দুঃখে অন্যরা ছুটে যেত, পরস্পরকে সাহায্য করে জীবনকে এগিয়ে চলার সাধনাতেই তারা যুক্ত ছিল। সেই জন্যে কেউ কোনো রকম অসহায় বোধ করতো না, আমাকে সাহায্য করবার কেউ নেই, আমাকে দেখার কেউ নেই, এরকম কেউ বোধ করতো না। সেই জন্যে সকল সকলে সকলকে আন্তরিকভাবে ভালোবাসত, সকলেই মনে করতো, যারা যারা আমার আশেপাশে লোকজন আছে তারা প্রত্যেকে আমারই পরিবারের কেউ। আর সেখানে যারা মহাপুরুষরা সাধনা করছেন তাদের গুরুর মতো ভক্তি করত, দেবতার মতো ভক্তি করত, তাদের আশীর্বাদ ধন্য হয়ে, তাদের আশীর্বাদ পেয়ে এই গ্রামবাসীরা, এই অরণ্যবাসীরা তারা সুখে শান্তিতে বাস করত। দিনের পর কোনো বিশ্রাম ছিল না, একদম সমস্ত কাজের শেষে তারা কাজ করবে তাও নির্দিষ্ট ছিল, এবং সেই সব কাজ তারা খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে তারা সম্পন্ন করত। পরিবারের সকলের সঙ্গে একটা বাঁধন ছিল, পরিবারকে নিয়ে গ্রাম, অরণ্য, অরণ্যের মধ্যে যেসব ঘর, যেসব পরিবার বাস করত, সেই পরিবারগুলোর মধ্যে একটা বাঁধন ছিল। কেউ মনে করতো না আমি একা। সেই তপোবনের পবিত্রতা, শুদ্ধতার ছায়ায় যেসব মানুষজন বাস করত, তাদের প্রত্যেকটা দিনভাবে ক্লান্তিহীনভাবে কাটত, যদিও তারা প্রচুর পরিশ্রম করত। মনে আনন্দ থাকলে আমাদের অনেক ক্লান্তি দূর হয়ে যায়, তখন আমরা খুশি মনে আমাদের প্রত্যেকটা কাজ করি। তাদের মধ্যে লোভ লালসা ছিল না, হিংসা ছিল না, পরশ্রী কাতরতা ছিল না। পরশ্রী কাতরতা মানে অন্যকে হিংসা করার মানসিকতা ছিল না। সেই দিনগুলি এমনই ছিল। তারপরে সমস্ত কাজের শেষে তারা নদীতে ঝর্ণায় স্নান করতে যেত, সেই সন্ধ্যা স্নান। অনেক বর্ণনায় আছে সেই সন্ধ্যা স্নানে এক একজন এক একটা বয়সের মানুষজন গল্প গুজবে মেতে উঠত এক একটা নদীর ঘাট। পুরুষরা স্নান করত, তাদের মধ্যে কত হাসি ঠাট্টা গল্প গুজব হতো, তেমনি মহিলারা তাদের ঘাটে স্নান করত, তাদের মধ্যে রঙ্গরসিকতা হাসি ঠাট্টা চলত। অল্প বয়সীদের জন্যে যেখানে স্নানের ব্যবস্থা ছিল ঘাটের ঘাটে, সেখানেও তারাও মেতে উঠত নানা রকম জলের মধ্যে খেলাধুলোয়। মানে একটা হইচই আনন্দের মতো সেই সন্ধ্যা স্নান শেষ করে তারা গৃহে ফিরত। তারপরে গৃহের পবিত্রতা বজায় রাখতে পুজো অর্চনা ঈশ্বর সাধনা এসব তো ছিল। তাহলে ফিরিয়ে দাও সেই সন্ধ্যা স্নান, সেই গ্লানিহীন দিনগুলো। কাকে ফিরিয়ে দিতে বলছেন কবি? ওই নিষ্ঠুর সর্বগ্রাসী নবসভ্যতাকে বলছেন ফিরিয়ে দাও। কবি চান না এই নবসভ্যতার প্রতি কবি সমস্ত শ্রদ্ধা হারিয়ে ফেলেছেন, যা মানুষের মনুষ্যত্বকে কেড়ে নেয় তার উপর শ্রদ্ধা ভক্তি করা যায় না। কবিরও তাই হয়েছে। আবার বললেন ফিরিয়ে দাও সেই গোচারণ ভূমি। গরু তখনকার দিনের একটা প্রধান সম্পদ ছিল। আর্যরা নিজেদের রাজত্ব বাড়িয়ে তোলার জন্য কখনো যুদ্ধ বিগ্রহ করতো না, তবুও যুদ্ধ বিগ্রহ তারা করত। আর্যদের রাজারাজরারা সেই যুদ্ধ বিগ্রহ করার প্রধান কারণ ছিল গো সম্পদ বাড়ানো। অর্থাৎ অন্য রাজ্য আক্রমণ করে সেখান থেকে গরু মহিষ নিয়ে আসায় তাদের উদ্দেশ্য ছিল। সুতরাং গরু, এ থেকে বোঝা যায় গরু সেই যুগে একটা মূল্যবান সম্পদ ছিল। কারণ গরু আমাদের অনেক কিছু দান করে, গরু আমাদের দুধ দেয়, আমাদের একটা খাদ্য দেয়। গরু মরে গেলে তার শিং খুর চামড়া সমস্ত কিছু দিয়ে নানা রকম দ্রব্য সামগ্রী তৈরি হয়। সুতরাং গরুকে দেবতার মতো পূজা করা হতো, মনে করা হতো। সেই গরুকে মাঠে চড়িয়ে ফসল ফলাত, প্রতিদিনকার খাদ্যের জোগাড় করত তারা, এবং সেই গরু চড়ানো মানুষের একটা প্রতিদিনকার কাজ ছিল। শুধু শুধু কৃষকরাই জমি চাষ করত না, গুরুকুলে যেসব ছাত্ররা পড়তে আসতো তারাও গুরুর নির্দেশ পেয়ে, গুরুর আদেশে তারা ফসল ফলানোর চেষ্টা করত লাঙল দিয়ে। এমনকি আগেকার দিনে এমন কথাও আছে যে রাজারাও জমি চাষ করতেন। মহর্ষি জনক, রাজর্ষি জনক, তিনি মহর্ষি না, ওনাকে রাজর্ষি জনক বলা হয়। রাজা হয়েও যিনি ঋষির মতো জীবনযাপন করেন, সে রাজর্ষি জনক জমিতে লাঙল দিতে গিয়েই সীতাকে কুড়িয়ে পেয়েছিলেন। তাই গোচারণা একটা মানুষের সারা জীবনের সারা দিনের একটা কর্মের কর্মের মধ্যে অন্যতম একটা কর্ম ছিল। ফিরিয়ে দাও সেই গোচারণ, নবসভ্যতাকে বলছে আর কি, সেই শান্ত সামগান। আমাদের চারটে বেদ ঋক সাম যজু অথর্ব, এই সাম বেদে প্রচুর গানের স্তোত্র আছে, মন্ত্র গান সুর করে সেসব মন্ত্র বা গান গাওয়া হতো ঈশ্বর সাধনার ওপর। সেই গান, সেই গান থেকে আমরা এখনকার দিনের নানা রকম ভারতীয় সঙ্গীত হিসেবে ধ্রুপদ গানকে পেয়েছি। একটা উচ্চাঙ্গ সঙ্গীত, ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে ধ্রুপদ গান অন্যতম, যেটা আমাদের সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে এটা তৈরি হয়েছিল। এর মূল জায়গাটা হচ্ছে সেই সামবেদের গানগুলো থেকে এগুলো নিয়ে আসা হয়েছে, যার এখনও প্রচলন আছে। এখনও বড় বড় সব উচ্চাঙ্গ সঙ্গীত ক্লাসিক্যাল শিল্পীরা, তারা কোনো মিউজিক্যাল গীতের কোনো আসরে এগুলো গান, সেই শান্ত সমগান ফিরিয়ে দাও, সেই ঈশ্বরকে আরাধনা করার সেই সব গান যা সংবেদে আছে, তার উচ্চারণ, তার গম্ভীর কণ্ঠস্বর, সংস্কৃতে সেগুলো গাওয়া হতো ভাষায়, তার গম্ভীর উচ্চারণে সেই বনের পরিবেশ, সেই অরণ্যের পরিবেশ যেন আরও সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠত, গুরুগম্ভীর হয়ে উঠত। আপনি প্রকৃতির সঙ্গে মিলেমিশে আপনি মনের মধ্যে থেকে একটা ভক্তি শ্রদ্ধার ভাব জেগে উঠত, ফুটে উঠত। এইরকমভাবে নানা দিক থেকে সেই অরণ্য ভূমি পবিত্র ছিল, শুদ্ধ ছিল, আনন্দময় ছিল। কবি আর কি বললেন, ফিরিয়ে দাও নিবার ধান্যের মুষ্টি। নিবার ধান্য মানে উড়ি ধানকে বলে, উড়ি ধান অর্থাৎ এক জায়গায় ধান উৎপন্ন হয়েছে, সেখান থেকে হাওয়ায় উড়ে এসে ধান আবার অন্য জমিতেও কিছু গাছ উৎপন্ন করলো, সেখান থেকেও ধান পাওয়া গেল। সেগুলো খুব সামান্য হলেও সেই অল্প দুমুঠো এক মুঠো নিবার ধান্যের মুষ্টি, মুষ্টি মানে এক মুঠো, সেই ধানেই, এক মুঠো সেই উড়ি ধানে, সামান্য সেই ধানেই তখনকার মানুষের অনেকের প্রতিদিনকার খাবারের জোগাড় হয়ে যেত। অর্থাৎ এর মধ্যে দিয়ে কি বলছে, তখনকার মানুষের কোনো বেশি চাহিদা ছিল না, খাওয়া বেশি খাবো, বেশি ভোগ করব এইসব ছিল না। ওই উড়ি ধান, ওই উড়ে আসা ধানের বীজ থেকে যে ধান উৎপন্ন হতো, তাই দিয়েই কয়েকজনার প্রতিদিনকার এক মুঠো করে খাবার হয়ে যেত, সেটাই তাদের কাছে যথেষ্ট ছিল, বেশি খাবার মানসিকতা তাদের ছিল না। তারা যে কোনো ভোগ বিলাস করত, কিন্তু নিজের প্রতি নিয়ন্ত্রণ রেখে, কন্ট্রোল রেখে, সে খাওয়াই হোক, পড়াই হোক, বা অন্য কোনো আমোদ উৎসবও হোক, নিজের প্রতি একটা নিয়ন্ত্রণ ছিল, যথেচ্ছভাবে প্রচুর পরিমাণে লোভী হয়ে তারা কখনো সব কিছু ভোগ করত না। সব কিছুর মধ্যে একটা পরিমিতি, একটা যতটুকু দরকার ঠিক ততটুকু, সেইটুকুই তারা গ্রহণ করত। সেই জন্যে বলল, নিবার সেই ধান্যের মুষ্টি ফিরিয়ে দাও, যেখানে ওই এক মুঠো উড়ি ধানের থেকেই আমার প্রতিদিনকার খাবার হয়ে যেত, আমার বেশি চাহিদা ছিল না, এ চাই সে চাই, এটা খাবো ওটা খাবো এইরকম চাহিদা ছিল না, সেটুকুই যথেষ্ট। খাওয়ার থেকেই জীবন, যে জীবনে আরও অনেক কিছু মূল্যবান আছে, সে অরণ্যবাসীরা সেইটা উপলব্ধি করতে পেরেছিল, সেটা জানতে পেরেছিল। সুতরাং খাওয়া পড়ার দিকে তারা, খাওয়া পড়া, পড়া মানে পোশাক পরিচ্ছদের দিকে তারা সেই রকমভাবে ধ্যান দিত না। লজ্জা নিবারণের জন্যে যতটুকু পোশাকের দরকার ততটুকুই তারা গ্রহণ করত, তার জন্যে জাঁকজমকপূর্ণ পোশাকের জন্য তারা লালায়িত, লোভী ছিল না। তাই বললেন পরের ওয়ার্ডটায়, ফিরিয়ে দাও সেই বলকল বসন, বলকল মানে গাছের ছাল, গাছের ছাল থেকে তারা পোশাক তৈরি করত, তার যে ছোট ছোট আঁশ আছে সেখান থেকে সুতো তৈরি করত, যে ফাইবারগুলো আছে, কিংবা গাছের ছালটাকেই শুকিয়ে এমন একটা পদ্ধতি তারা প্রয়োগ করত, যার ফলে সুন্দর একটা পোশাকও তারা করে ফেলত। এইভাবে সে গাছের ছাল থেকে তৈরি করা পোশাক তারা পরত, এবং সেগুলো খুব বড় একটা জাঁকজমক, সুন্দর দেখতে এসব কিছু হতো না, কারণ আগেই বললাম, খাওয়া আর এই সকল পোশাক পরিচ্ছদ বা অন্য অন্য ভোগবিলাসের প্রতি তাদের বেশি মনোযোগ ছিল না। যেটা মনোযোগ ছিল সেটা পরে আছে, তার এর পরেই আছে। তাহলে কবি বললেন নবসভ্যতাকে, সেই বলকল বসন যেটা আমরা সেই অরণ্যে মানুষেরা পড়ত, সেই ফিরিয়ে দাও, আমার এত আধুনিক পোশাক আশাক, আধুনিক সব খাদ্যদ্রব্য আমার চাই না। কবি তার নিজের মনের কথা বলছেন। তাহলে আমি যখন বললাম খাওয়া পড়া পোশাক পরিচ্ছদ এসবের ওপর যখন সেরকম তাদের লোভ লালসা ছিল না, তবে তাদের আগ্রহটা কোন দিকে ছিল, কোন দিকে তারা বেশি মনোযোগী হতো, মগ্ন হয়ে আত্ম মাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি, এগুলোই তাদের কাছে প্রধান ছিল, মহাতত্ত্বগুলি। এটা আগে তখন ইনফরমেশন কি, সেই ইনফরমেশন কি, সেই তত্ত্ব, এই জগৎতে বিরাট জ্ঞান ছড়িয়ে আছে, জগৎ থেকেই নানা রকম জ্ঞান গ্রহণ করে বড় বড় পণ্ডিতরা পণ্ডিত হয়েছেন, সে বিজ্ঞানী হোক, সে কোনো ম্যাথমেটিশিয়ান অঙ্কবিদ হোক, কোনো জিওগ্রাফির পণ্ডিত হোক, ভূগোলের পণ্ডিত হোক, কোনো ইতিহাসবিদ হোক, সব কিছু প্রকৃতিতেই ছড়িয়ে আছে। প্রকৃতি থেকেই আদি গুরু, আমাদের পুরনো সেই গুরুরা জ্ঞান অর্জন করেছেন জগৎ সম্বন্ধে, জীবন সম্বন্ধে। তাদের মনে, সেই অরণ্যবাসীদের মনে নানা রকম জিজ্ঞাসা ছিল, আর সেই জিজ্ঞাসা, সেই প্রশ্নগুলোর তারা উত্তর খোঁজার চেষ্টা করত। সেই উত্তর বহু ধ্যান, বহু চিন্তা, বহু ভাবনার মধ্যে দিয়ে তারা সেই বড় বড় তত্ত্বগুলির উত্তর খুঁজে বার করত, এবং সেই তত্ত্বগুলোর উত্তর থেকেই, সেই তত্ত্বগুলো থেকেই সেই তাদের মনে সেই সময় এই জগৎ জীবন সম্বন্ধে যে প্রশ্নগুলো জেগে উঠছিল তার উত্তর খোঁজার জন্যে তারা মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচনা করত। মগ্ন হয়ে, মগ্ন মানে তাদের চিন্তা ভাবনার একদম গভীরে গিয়ে, চিন্তা ভাবনায় একদম ডুবে গিয়ে, অর্থাৎ ডিপলি চিন্তার মধ্যে দিয়ে কোথায় চিন্তা করত, নিজের আত্মমাঝে, নিজের মনের মধ্যে, নিজের মধ্যেই চিন্তা করত কি হতে পারে এর উত্তর, কেন এগুলো হচ্ছে। একদিন না একদিন নিত্য আলোচনা করত, নিত্য আলোচন চলত সেই প্রকৃতিকে নিয়ে, প্রকৃতির যে বিরাট রহস্য ছড়িয়ে আছে তার উত্তর খোঁজার চেষ্টা করত। সেই প্রকৃতির রহস্যের সঙ্গে এই যে আমাদের জীব, পৃথিবীর নানা রকম প্রাণী, জীব, মানুষ সৃষ্টি হয়েছে, এর সম্পর্কটা কোথায়, এর রিলেশনটা কোথায়, এই সব চিন্তা ভাবনা থেকে বিরাট বিরাট দার্শনিক তত্ত্ব বেরিয়ে এসেছে, দার্শনিক মত বেরিয়ে এসেছে, যেগুলো আজকের সারা পৃথিবীর ফিলোসফাররা, দার্শনিকরা মাথা নিচু করে শ্রদ্ধার সঙ্গে সেগুলোকে স্মরণ করে, সেগুলোকে মেনে নেয়, এবং তার ওপর ভিত্তি করে আরও তারা উচ্চ অনেক তত্ত্বে পৌঁছে যায়। সেই তত্ত্বগুলোর খোঁজের জন্যেই তারা মগ্ন হয়ে থাকতো, একদম চিন্তার গভীরে ডুবে যেত নিজের মধ্যেই, এবং এটা নিত্য হতো, নিত্য মানে প্রতিদিন হতো, প্রতি সময়ে তারা চিন্তা করত। যা দেখত তখন মানুষ, এত বিজ্ঞানের আবিষ্কার মানুষ চোখের সামনে দেখেনি, সুতরাং তখন মানুষ যা দেখত তা শুধু চিন্তার মধ্যে দিয়ে তার উত্তর খোঁজার চেষ্টা করত, ভাবনার মধ্যে দিয়ে, ধ্যানের মধ্যে দিয়ে পেত উত্তর। আজও তাদের পাওয়া সেই উত্তরগুলোকে বললাম যে পৃথিবী জুড়ে সব দার্শনিকরা নত মস্তকে স্বীকার করে নেয়। সেই যে একটা শান্ত, ধীর, স্থির পরিবেশ, যেখানে কোনো হই হট্টগোল নেই, যেখানে কোনো চিৎকার চেঁচামেচি নেই, যেখানে কোনো হিংসা হিংসি নেই মনের মধ্যে, মন ছিল অত্যন্ত মুক্ত, সেখানে যে এই যে জ্ঞানের তত্ত্বগুলো ঢুকত, সেই তত্ত্বের মধ্যে কোনো, সেই ঢোকার মধ্যে কোনো বাধা নিষেধ ছিল না, এবং স্বাধীনভাবে তারা সেই তত্ত্বগুলোর আলোচনা করত, একের সঙ্গে অপরের মত বিনিময় করত, যার মত গ্রহণীয় হতো মাথা নিচু করে সেগুলো মেনে নিত, কোনো হিংসা ছিল না, আমি বেশি জানি ও কি জানে এরম কোনো মানসিকতা ছিল না। বিভিন্ন এই মহাতত্ত্বগুলো, মহাতত্ত্বগুলো মানে আগেই বললাম এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যে জ্ঞান ছড়িয়ে আছে প্রকৃতির মধ্যে, এই মহাতত্ত্ব
এইসবেরই আলোচনা করত এবং তাদের কাছে এগুলোই ছিল সবথেকে প্রধান। খাওয়া, বেশি খাবো, বেশি ভোগ করব, বেশি সুবিধা আদায় করব, ওকে ধ্বংস করে ওর জিনিস কেড়ে নেব, এরকম মানসিকতা ছিল। একই জায়গার একই মানুষজন, সেই তপোবনের মানুষজন, সেই অরণ্যভূমির মানুষজন পরস্পরের সঙ্গে এই রকম বন্ধুত্বপূর্ণ মানসিকতা নিয়ে বাস করত, আর তারা জ্ঞানের চর্চা করত। তাদের সেই জ্ঞান, তাদের সেই উপলব্ধি, যে অনুভব, যে ফিল করত, যা তাই থেকেই বড় বড় পুঁথি তৈরি হয়েছে, গ্রন্থ তৈরি হয়েছে, ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক, ঈশ্বরের সঙ্গে প্রকৃতির সম্পর্ক, পৃথিবীর সম্পর্ক, এইসব তত্ত্বকথা নিয়ে বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত সব কিছুই এর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। সুতরাং আজও পৃথিবীর পণ্ডিতরা তাদেরকে মেনে নেয়। ঠিক আছে, আমরা আটটা লাইনে এসে পৌঁছলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আটটা লাইনে আমাদের পৌঁছালাম না, শেষ হয়ে গেল। নবম লাইনে অষ্টক শেষ হয়ে গেল, নবম লাইনে একটা অন্য আলোচনার মধ্যে যাব। তাহলে অষ্টকে আমরা কি পেলাম? নবসভ্যতার কাছে কবি ফিরে পেতে চাইলেন সেই অরণ্য সভ্যতাকে। আর কেন অরণ্য সভ্যতাকে ফিরে পেতে চান তার বিস্তৃত বর্ণনা করলেন, এবং নবসভ্যতার কাছে সেই সব সুন্দর দিনগুলো, সেই সুন্দর কাজগুলো, সেই সুন্দর অনুভূতিগুলো, সেই সুন্দর প্রতিদিনকার দৈনন্দিন যে জীবনধারা ছিল সেইগুলো সেই নবসভ্যতার কাছে, সেই নিষ্ঠুর সর্বগ্রাসী নবসভ্যতার কাছে কবি ফিরে পেতে চাইলেন। কারণ এই আধুনিক সভ্যতার প্রতি কবি যত সমস্ত শ্রদ্ধা হারিয়ে ফেলেছেন, কেন হারিয়ে ফেলেছেন তাও আমি বললাম। ঠিক আছে, আজ এই পর্যন্ত। আগামী দিন আমরা পরের অংশটা আশা করি শেষ করতে পারবো, এবং আজকে এখান থেকে যে প্রশ্নগুলো দেব সেই প্রশ্নগুলো তোমরা করে রাখবে। আজকে ছুটি।